Strand.
ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি সুগুপ্তেন স্ট্রিং কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া 7,000 রোহিঙ্গাকে দ্রুত স্থান ত্যাগ করার আদেশ দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
কলকাতা থেকে পরমাশিস খসরায়ের রিপোর্ট।
আজ ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বেতার দিবসের এক আন্তর্জাতিক রেডিও সম্মেলন।
এছাড়াও রয়েছে ইংরেজি শিক্ষার নিয়মিত পরিবেশনা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। দক্ষিণ আফ্রিকায় দেশটির ক্ষমতাসীন পার্টি বলছে দেশের প্রেসিডেন্টের পদ থেকে তারা জেকব জুমাকে হটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এ সিদ্ধান্তে জেকব জুমা টলবেন বলে দেখে শুনে মনে হচ্ছে না। এএনসি সেক্রেটারি জেনারেল এইস মাগাশুলে এক সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার বলেছেন, পার্টির নেতারা জুমার সঙ্গে দেখা করে পার্টির সিদ্ধান্ত সম্পর্কে তাকে অবহিত করেছেন, যে সিদ্ধান্ত কিনা তাঁর বক্তব্য মোতাবেক এএনসির সংবিধান সাপেক্ষেই গৃহীত হয়েছে। জুমার পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং মাগাশুলে বলেছেন, জবাব দেবার জন্যে আমরা তাঁকে চূড়ান্ত কোনো সময়সীমা বেঁধে দিইনি। পার্টির এ ইচ্ছে পূরণ নিমিত্ত সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা জুমার নেই। গদি ছাড়তে রাজি তিনি না হলে বিষয়টি যাবে সংসদে এবং সেখানে অনাস্থা ভোটে তাঁকে গদিচ্যুত করা যাবে, এবং ওটাই যদি হয় তো সেক্ষেত্রে এএনসি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হবেন সম্ভবত। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, মঙ্গলবার সকালে যে দুই কর্তা ব্যক্তি জুমার সঙ্গে দেখা করতে যান তাঁরা হলেন এই দুজনই, মাগাশুলে এবং রামাফোসা। প্রিটোরিয়ায় পার্টি নেতৃবৃন্দ একটানা 13 ঘণ্টা আলোচনা বৈঠক করবার পরই তাঁরা যান জুমার সঙ্গে দেখা করতে। জুমা আরও কটা মাস ক্ষমতায় থাকার অনুরোধ জানালে এ দু নেতা সে অনুরোধ তাঁর প্রত্যাখ্যান করেন এবং পদত্যাগপত্র দাখিল করার জন্য সময় দেন তাঁকে 48 ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্কারের বিড়ম্বনাকর সমস্যার নিষ্পত্তির জন্য কংগ্রেস বিধায়কদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, সুযোগের যে অবকাশটুকু রয়েছে, শিশু বয়সে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা নবীন বয়সী অভিবাসীদের সুরক্ষার জন্যে সেটি দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। বলেন, রিপাবলিকানরা রফা করতে চান, ডেমোক্র্যাটরাও রফা চাইছেন বলে বলছেন। এত বছর পর এই বিভ্রান্তিকর সমস্যাটির নিষ্পত্তি করতে পারলে কত ভালোই না হয় বলেন তিনি। টুইট বার্তায় আজ মঙ্গলবার তিনি বলেন, এটাই আমাদের শেষ সুযোগ, এমন সুযোগ আর কখনোই আমরা পাব না। গেল বছর ট্রাম্প ওই ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ডাকা, যেটা কিনা নবীন বয়সী ওই অভিবাসীদের সুরক্ষা দিয়ে চলছিল, সেটি খারিজ করে দেন এবং ওদের আইনি অবস্থান নির্ণয় করতে বলে কংগ্রেসকে 5 মার্চ পর্যন্ত সময় দেন। যুক্তরাষ্ট্র সেনেট সোমবার রাতে 97-1 ভোটে অভিবাসন সংস্কার নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা বিতর্কের পক্ষে রায় দেয় এবং তখন তখনই বিধায়কেরা চূড়ান্ত ফয়সলায় কী হাসিল করতে পারবেন বলে ভাবছেন তা নিয়ে দলীয় মত পার্থক্য দেখা দেয়। সেনেট রিপাবলিকানরা একটা প্রস্তাবের অবতারণা করেছেন, যেটা কিনা হোয়াইট হাউসের অভিবাসন বিষয়ক নীল নকশারই সার সংক্ষেপ বলা যায়। ডেমোক্র্যাট দলীয়রা এবং কিছু কিছু রিপাবলিকান বিধায়ক ডাকা আইন প্রস্তাব জুতসই মতো প্রণয়ন এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মধ্যে অভিবাসন আইন প্রস্তাবের এখতিয়ার সীমাবদ্ধ রাখার পক্ষপাতী। সপ্তদশী এক ফিলিস্তিনি তরুণী বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছে। আজ মঙ্গলবার ইসরায়েলের এক সামরিক আদালতে ইসরায়েলের 2 সৈনিককে ওই তরুণী চপেটাঘাত করেছেন, ঘুষি মেরেছেন সে অভিযোগের দায়ে। ডিসেম্বরের ওই ঘটনায় আহেদ তামিমিকে পশ্চিম তটবর্তী তাঁর পারিবারিক বসতবাড়ির বাইরে ওই 2 সৈনিকের মুখোমুখি হতে দেখা গিয়েছে ভিডিও চিত্রে। ছবিতে দেখা যায় এক সৈনিককে তিনি লাথি মারছেন, মুখে থাপ্পড় মারছেন এবং তারপর অপর সৈনিককে তাঁর মুখে আঘাত করছেন। ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের রুখতে ওই সৈনিকদেরকে ওখানে মোতায়েন করা হয়। বেশ কদিন পর কর্তৃপক্ষ তামিমিকে গ্রেফতার করে। একদিন তামিমিকে বিচারের প্রতীক্ষায় আটকে রাখা হয়েছিল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া 7,000 রোহিঙ্গাকে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। অন্যথায় কঠিন ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন সেদেশের উপস্বরাষ্ট্রমন্ত্রী অং সোয়ে। খবরাখবরে এমনটি বলা হচ্ছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন তারই ভিত্তিতে আমাদের সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্ডস ল্যান্ডে গত 5 মাস ধরে আশ্রয় গ্রহণকারী 6,939 জন রোহিঙ্গাকে দ্রুত ওই স্থান ত্যাগ করার আদেশ দিয়েছে। বান্দরবান থেকে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের দিক থেকে দিনরাত মাইকে হয় ওই রোহিঙ্গাদের দেশে ফিরতে হবে না হয় স্থান ত্যাগ করতে হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। নোম্যান্ডস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে ইট পাথরও ছুড়ে মারার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে জানা গেছে। এদিকে বার্তা সংস্থা এএফপি সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, মিয়ানমারের উপস্বরাষ্ট্রমন্ত্রী অং সুয়ে গত শুক্রবার সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে এসে রোহিঙ্গাদের উদ্দেশ্য করে রোহিঙ্গাদের অবিলম্বে স্থান ত্যাগ করতে হবে, অন্যথায় তারা কঠিন ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গত মাসে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নোম্যান্ডস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে নেওয়া হচ্ছে, বাকিদেরও নেওয়া হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের বেগম খালেদা জিয়ার গ্রেফতারি সহ সর্বশেষ পরিস্থিতির বিবরণ জানিয়েছে বিএনপি। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, সৌদি আরব, কানাডা সহ 22টি দেশের কূটনীতিকদের উপস্থিতিতে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তারা তাদের জানিয়েছেন, একটি সাজানো রাজনৈতিক মামলায় ভুয়া নথিপত্র দেখিয়ে খালেদাকে আটক রাখা হয়েছে। কূটনীতিকরা তাদের কাছে 2014 সালের নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চান। বিএনপি খালেদাকে ছাড়া কীভাবে অগ্রসর হবে তা নিয়েও প্রশ্ন করেন কূটনীতিকরা। সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছিল খালেদা জিয়াকে আরও 3টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তা অস্বীকার করেছেন। ওদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল অনশনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, মহানগর নাট্যমঞ্চ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ও প্রেস ক্লাবের সামনে অনশনের কথা জানিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু শেষ খবর।
রাজধানী ঢাকার তেজগাঁ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 2 সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
মঙ্গলবার র্যাবের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে তেজগাঁ শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে জেএমবির ওই 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানিয়েছে, আটক হওয়া ওই 2 ব্যক্তির একজন হলেন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে ঝিনাইদহ অঞ্চলের জেএমবির আঞ্চলিক নেতা মোহাম্মদ নুরুজ্জামান লাবু, এবং অপরজন হচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমির 46তম ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম শাওন। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আরও কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেছে বলে জানায় র্যাব। র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র, উগ্র মতবাদের বই এবং ডলার পাওয়া গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ মঙ্গলবার ইসলামিক স্টেট গোষ্ঠীর স্থায়ীভাবে পরাভূত হয়ে রবিবার বিষয়টির মানে মনোযোগ নিরবচ্ছিন্নভাবে নিবিষ্ট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদিও ইরাক ও সিরিয়ার যেসব এলাকা একসময় তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেসব এলাকা হতে এখন তারা বহিষ্কৃতই হয়ে গিয়েছে। টিলারসন বহুবিধ লক্ষ্যাভিমুখী নিশানা নিয়ে 2014 সালে যুক্তরাষ্ট্রের গড়ে তোলা রাষ্ট্রজোটের সদস্যবর্গের উদ্দেশ্যে কুয়েতে এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। টিলারসন বলেন, ওই অঞ্চলের 98% এলাকা থেকেই জঙ্গিরা এখন বিতাড়িত, যেসব এলাকা কিনা 2014 সালেও তাদের দখলে ছিল এবং ইরাক ও সিরিয়ায় তারা খেলাফত কায়েমের কথা বলছিল। দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হির সঙ্গে যে নারীর বন্ধুত্ব, দারুণ একটা কেলেঙ্কারি ঘটনার উদ্ভব ঘটিয়েছিল এবং যার কারণে পার্ক ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেই নারী এখন 20 বছরের জন্য কারাবাসে গিয়েছেন। চৈ সুন সিল আজ মঙ্গলবার সোলে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে দণ্ডিত হয়েছেন ক্ষমতার অপব্যবহার, উৎকোচ গ্রহণ এবং রাষ্ট্রীয় বিষয়াবলিতে অবৈধ হস্তক্ষেপের দায়ে। আদালত চৈকে $1,70,00,000 জরিমানা দিতে হবে বলেও রায় দিয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মীরা বহুল আলোচিত ও চাঞ্চল্যকর রূপা ধর্ষণ এবং হত্যা মামলার রায়কে এ ধরনের অপরাধের বিচারের ক্ষেত্রে একটি মাইল ফলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
টাঙ্গাইল জেলার মধুপুরে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণ এবং হত্যার দায়ে সোমবার 4 জনকে মৃত্যুদণ্ড এবং অপর 1 জনকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালত মাত্র 6 মাসের মধ্যে এ মামলার বিচার কাজ সম্পন্ন করে রায় প্রদান করে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এত দ্রুত মামলার রায় প্রদানের উদাহরণ বাংলাদেশে এই প্রথম। মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য মতে দেশে 2017 সালে নারী ধর্ষণ এবং ধর্ষণ উত্তর হত্যার ঘটনা 2016 সালের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের 2017 সালের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী ওই বছর বাংলাদেশে 818 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যেখানে 2016 সালে এ সংখ্যা ছিল 659 জন। 2017 সালে ধর্ষণ উত্তর হত্যার শিকার হন 49 জন নারী এবং আত্মহত্যা করেছেন 11 জন নারী। নারীদের উপর বিভিন্ন ধরনের সহিংসতার প্রেক্ষাপটে রূপা ধর্ষণ এবং হত্যা মামলার রায়কে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে এমন এক প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, এই রায় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন,
আমরা এই ধরনের অপরাধ বিশেষ করে নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা আমাদেরকে বেশ বিচলিত করে তুলেছে এবং যে হারে এই দুষ্কর্মগুলো হচ্ছে তা একটি সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটিকে সফলভাবে মোকাবেলা করবার একটি দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের উপরে ন্যস্ত রয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে রূপা ধর্ষণ মামলার রায়টি দ্রুত কর্মদিবসের মধ্যে যে দেওয়া গেছে আমার মনে হয় এটি আইনের শাসন প্রতিষ্ঠা এবং যারা পটেনশিয়াল অপরাধী তাদের শক্ত বার্তা দিতে সক্ষম হবে যে এ ধরনের ঘৃণ এবং জঘন্যতম অপরাধ করে কেউ পার পাবে না। এই ধারাটি বাংলাদেশের আইনের শাসনের ক্ষেত্রে একটি নতুন সূচনা হিসেবে আমরা লক্ষ্য করতে পারি।
বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন আইন ও সালিশি কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। তিনি বলেন,
বিষয়টা নিয়ে বলছেন ধর্ষণ আসলে 2017-তে আমরা দেখেছি যে সংখ্যা হিসেবে যদি দেখি যেগুলো পাবলিক সংখ্যা সেখানে বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে এবং শিশু ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ সংক্রান্ত মৃত্যুর সংখ্যা আমরা অনেক বেশি দেখেছি। এটা সমাধানের জন্য কি করা উচিত, উত্তরণের জন্য? তো এটা বলতে গিয়ে আমি এটা বলি, আমরা দেখলাম যে রূপা হত্যা বিচার হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ আসলে একটা মাইলস্টোন হয়েছে এই আমাদের অনেক দিনের নিরাশার যুগে একটা আশার আলো আমরা দেখতে পেলাম। মানে এটাও সম্ভব, রাষ্ট্র চাইলে বিচার করা সম্ভব, তবে আমরা এখন অধীর আগ্রহে দেখবো রায়টা কার্যকর কখন হবে। যত তাড়াতাড়ি রায় কার্যকর হবে হয় যদি তবে মনে করব এই বিচারটা যথাযোগ্য হয়েছে, আর যদি এটা বাস্তবায়ন দীর্ঘায়িত হয় তাহলে আসলে সেই বিচারের খুব একটা মূল্য থাকে না। তবে সামাজিক ভাবে অনেক কাজ করার আছে। আমরা নিজস্ব বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি আমরা যদি পুরো সমাজটাকে, কমিউনিটিকে, পাড়াকে একত্রিত করতে পারি আর পাড়ার সাথে পুলিশ, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, লোকাল গভর্নমেন্ট আছেন, মিডিয়া আছেন, এদেরকে সমাবেত করতে পারি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস টু দ্য হোল ইস্যু, এটা কি, কেন, কিভাবে হয়, কিভাবে এটা এত বড় অন্যায় এবং আমাদের প্রত্যেকের অধিকার আছে এই নির্যাতন মুক্ত জীবন যাপন করা, সেটা যৌনহরানি হোক, সেটা ধর্ষণ হোক কিংবা যে কোনো ধরনের নির্যাতন মুক্ত জীবন যাপন করার, এবং সেজন্য অনেক সাহায্য সহযোগিতা আছে সেগুলো মানুষকে জানানো এবং তাদের, মানুষ যদি একসাথে হয় এবং দেখে যে সরকার সেটার বিচার করে, রাষ্ট্রে সেটার বিচার হয়, তাহলে অবশ্যই এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের ভয়াবহ ঘটনাগুলো বসবাস অবশ্যই হবে। আমরা বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি, সেটা যৌন হেরানির ক্ষেত্রে, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে, যদি আমরা যারা এইটার স্টেক হোল্ডার, তার মানে নারী পুরুষ এবং অন্যান্য যারা আছেন আশেপাশে, যারা কমিউনিটি মেম্বার আছেন, অ্যাওয়ারনেসটা রেজ করা। বাংলাদেশি মানুষ নিজের সম্মানের সম্মানটাকে সবচেয়ে বড় করে দেখে, ভাত খেয়ে না খেলাম না সেটাতে তো বড় হয় যে আমার মান সম্মান আছে কিনা। এবং সেইটা সেইখানে যদি আমরা আর একটু জোর দিতে পারি যে আপনার বাচ্চা কেন রাস্তায় গিয়ে ধর্ষিত হবে, আমার বাচ্চা কেন যৌন হয়রানির শিকার হবে, আমার বাচ্চা স্কুলে যাওয়ার পর এই ঘটনা ঘটছে কেন, এটাকে প্রথম একনোলেজ করতে হবে। এই ঘটনা ঘটছে, যৌন হয়রানি ঘটছে, ধর্ষণ ঘটছে, আইন চল্লিশ কেন্দ্র আমরা বারে বারে কেন বলি, নাম্বার আমি এখনো মনে করি নাম্বার ফ্যাক্টর না, কারণ এটা হলো খবরে সংবাদে প্রকাশিত নাম্বার, এগুলো খুবই অল্প সংখ্যক যা ঘটে সত্যিকার অর্থে তার চলতে। কিন্তু আমরা এই জন্যই বারে বারে বলি, সচেতনতা বৃদ্ধি করার জন্য, মানুষের সজাগ করার জন্য, মানুষ যদি দেখে জেনে নেয় যে এটা একটা অন্যায়, এবং সরকার যদি রাষ্ট্র যদি স্বীকৃতি দেয় এটা একটা জঘন্যতম অপরাধ, আপনারা সবাই মিলে আসুন এটাকে আমরা প্রতিহত করবই, তাহলে করা সম্ভব। মানুষ কিন্তু উদ্যোগ নিতে চায়, কিন্তু মানুষ দেখে যখন সরকারি দল কিংবা যখন দেখে একটা ঘটনা, একটা গণহত্যা হয়েছে, গণ ধর্ষণ হয়েছে, কিংবা একটা বড় একটা অন্যায় করেছে, এবং সে হলো কোনো পার্টির মানুষ, সে কোনো বিরাট ক্ষমতাশালী প্রভাবশালী লোকের মানুষ, তখন সেটার কিন্তু বিচার হয় না। আমরা রূপা হত্যার
শিপা হাফিজা বলেন, ধর্ষণ সহ সকল অপরাধ দমন করা তখনই সম্ভব হবে যখন সময়ের বিচারটি সময়ে হয় এবং বিচারের রায় সময় মতো কার্যকর হয়। তিনি বলেন, রাষ্ট্রকে এটাও দেখতে হবে প্রভাবশালী অপরাধীরা যাতে বিচারের হাত থেকে রেহাই না পায়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ায় নারী নির্যাতন এবং ধর্ষণ। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল, প্রশ্ন পাঠাবেন আশা করি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বসাম্প্রতিককালে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং সেগুলো ঘটেছে ভারতীয় সেনা শিবিরে। এর ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির দিকে নজর রাখছেন কলকাতায় আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত, তার সাথে এখন আমরা কথা বলছি। গৌতম গুপ্ত, কাশ্মীর পরিস্থিতি বেশ উত্তপ্ত, এটি কোন দিকে এগোচ্ছে?
কোন দিকে এগোচ্ছে সত্যি বলা মুশকিল, তবে খুব ভালো কিছুর দিকে এগোচ্ছে না এটা বলা যায়। এখন অনেকে মনে করেন যে পাকিস্তানকে ভারত বারবার অভিযোগ করছে তারা ইচ্ছে মতো যেখানে সেখানে যুদ্ধবিরতি সীমানা লঙ্ঘন করছে, তারা জঙ্গিদের প্রশ্রয় দিয়ে ভারতে পাঠাচ্ছে, তারা এখানে এসে অশান্তি করে যাচ্ছে, ধ্বংস করে যাচ্ছে, মানুষ মেরে যাচ্ছে। তার চাইতে সরাসরি একটা যুদ্ধ হলেই তো হয়, তাতে এসপার কি ওসপার হয়ে যায়। কিন্তু এ এমন একটা বিচিত্র ব্যাপার, এই যারা এইগুলো করছে তাদের সম্পর্কে একটা নতুন কয়েনেজ, নন স্টেট অ্যাক্টার্স, মানে এদের সরকারিভাবে দেশের সরকার পাশের দেশে গিয়ে হাঙ্গামা করতে পাঠায়নি, কিন্তু সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, সাহায্য আছে, প্রভোকেশন আছে। তারা এসে এটা যেমন ভিয়েতনামে যখন আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ল, ওই যে গেরিলা যুদ্ধ, তাতে প্রথমে আমেরিকা খুব মুশকিলে পড়েছিল, অবশ্য শেষ অব্দিও আমেরিকা তো চলেই যেতে বাধ্য হলো, যে আমি কুরুক্ষেত্র যুদ্ধের মতো খোলা ময়দানে লড়াই হলে এদিকে এক পক্ষের সেনাদল, অন্য পক্ষে অন্যদিকের সেনাদল, সরাসরি যুদ্ধ হলো, তা তো হচ্ছে না, সবটাই তো চোরাগোপ্তা হচ্ছে। এর সঙ্গে আপনি আগে থেকে সাবধানতা নেয়া, প্রস্তুতি নেয়া খুব কঠিন, অথচ আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনার দেশের লোক উত্তেজিত হচ্ছেন, সেই জন্য কি করা উচিত এই নিয়ে নানা জনের নানান মত।
ভারত সরকার কি আলোচনার কথা ভাবছে?
না, প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলে দিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে যে পাকিস্তান যতদিন এই ধরনের উৎপাত করে যাবে ততদিন কোন রকম আলোচনায় বসবার প্রশ্নই ওঠে না। আবার একই সঙ্গে গতকালই কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, তার সঙ্গেই কিন্তু, তার দলের সঙ্গেই কিন্তু পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি, তার সঙ্গেই বিজেপির যৌথ ফ্রন্ট গড়ে কাশ্মীরে তারা সরকার চালাচ্ছে, কিন্তু দুই শরিকের মতে মিল নেই। তিনি বলেছেন যে কথা তো বলতেই হবে ভারত পাকিস্তানের মধ্যে, কথা না বললে তো কোনো কিছু এগোবে না, কোনোদিনই শান্তি প্রক্রিয়া শুরু হবে না। কাজে এই একটা বিচিত্র ব্যাপার, ভারত বলছে কি কথা বলবো, কার সঙ্গে কথা বলবো, তারা তো কোনো কথা শুনে না, তারা তো যা খুশি উৎপাত করছে, তারা তো একটা কূটনীতির একটা নিয়ম, রাজনীতির একটা নিয়ম, যুদ্ধের একটা নিয়ম, তারা তো কোনো নিয়মই মানছে না, তারা ইচ্ছে মতো ঝঞ্ঝাট করছে। এই অবস্থায় মেহবুবা মুফতি তার মতটা বলেছেন, কিন্তু তার কথায় ভারত সরকার খুব কান দিচ্ছে এমন তো মনে হয় না। সেনা বা পুলিশ বা আধা সামরিক বাহিনীর লোকজন 8-10 জন মারা গিয়েছেন গত 3-4 দিনের ঘটনায়। এছাড়া সাধারণ মানুষ একজন মারা গিয়েছেন, তিনি সম্ভবত এই ক্রস ফায়ারে মারা পড়েছেন। কিন্তু বিপদ যেটা হয়েছে, এই যে জম্মুতে সেখানে যখন সেনা ক্যাম্পগুলো তৈরি হয়েছিল, তখন চারদিক থেকে যে সিভিল পপুলেশন সেইভাবে তারা ঘিরে ফেলেনি। এখন কি হয়েছে, সেনা শিবির আর সাধারণ মানুষের বসতি আলাদা করা খুব কঠিন। এর জন্য জঙ্গিরা অনায়াসে এসে আক্রমণ করছে, কিন্তু ভারতীয় সেনার পক্ষে নিজেদের একটা নিরাপদে বিচ্ছিন্ন করে রাখা, অর্থাৎ একটা যেন দুর্গ গড়ে তোলা, সেটা সম্ভব হচ্ছে না। আর যেহেতু এখানে সেনাদের পরিবাররাও থাকে, বিশেষ করে জম্মুতে, জম্মুটা কিন্তু সাধারণত খুব উত্তেজনাপ্রবণ নয় বলে এখানে সেনাদের পরিবার থাকতে পারে, কিন্তু এই জঙ্গিরা এসে সেনাদের পরিবারের ওপরও টার্গেট করছে। যদিও কোনো হতাহত এখনো হয়নি, কিন্তু এরকম চললে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তা তাতে সেনাদের মনোবল তো ভেঙে যেতে পারে, এটাই সরকারের এবং সেনাবাহিনীর উদ্বেগ।
তো পরিস্থিতি সামাল দিতে সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কি কোনো রকম পরামর্শ করা হচ্ছে?
দেখুন, পুরনো সেনাকর্তা যারা ছিলেন তারা এখন মাঝে মাঝেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বাংলা ইংরেজি তাদের আলোচনায় ডাকা হয়, তারা তাদের মনের কথা অনেক খোলামেলা বলতে পারেন। তারা যে কথা বলছেন তারাও খুব উত্তেজিত হয়ে আছেন বোঝা যায়, কারণ তারাও এটা পছন্দ করছেন না যে বাবু তোমাদের তো সাহস নেই সরাসরি এসে যুদ্ধ করার, তোমরা আমাদের এইভাবে খোঁচাখুচি করছো। যেমন একজন বিশিষ্ট শীর্ষ সেনানায়ক, অবশ্যই অবসরপ্রাপ্ত, তিনি বলেছেন এইভাবে হবে না, পাকিস্তান যেমন কোনো কিছু নিয়ম মানছে না, আমাদেরও অত কপিবুক স্টাইলে নিয়ম মেনে এটা প্রতিহত করার চেষ্টা করে লাভ নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানকে এমনভাবে আঘাত করা যেন তারা আর ভারতকে পাল্টা আঘাত করতে না পারে। তার কৌশল হিসেবে তার মতে পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা উচিত, তাহলে পাকিস্তানের এই কোমরের জোরটা থাকবে না। আবার এক প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তিনি বলেছেন তারও মোটামুটি একই কথা, তিনি পাকিস্তানকে ভাগ করার কথা বলেননি, তিনি বলেছেন এইভাবে তো সম্ভব না। যেটা সেনাদলের পক্ষে সরাসরি গিয়ে করা সম্ভব না, কিন্তু সেনাদলের সমর্থনে বা তাদের ট্রেনিং নিয়ে এমন লোকজন পাঠানো যায় যারা কোনো না কোনো কারণে তারা এই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে ইচ্ছুক, সেটা তাদের রাজনৈতিক কারণে হতে পারে, তাদের অন্য কোনো প্রলোভনে হতে পারে। অর্থাৎ তারা, পাকিস্তানিরা যেমন লোক পাঠিয়ে ভারতের ভেতরে ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে, তেমনি ভারতেরও চেষ্টা করা উচিত লোক পাঠিয়ে পাকিস্তানের ভেতরে ক্ষয়ক্ষতি করা। তাতে লাভ এইটাই হবে, পাকিস্তানের জনসাধারণের মধ্যে এটা নিয়ে একটা আলোড়ন উঠবে, তারাও মনে করবে ভারতের সঙ্গে এই রকম ক্রমাগত চোরাগোপ্তা লড়ে গেলে ভারতও আমাদের একইভাবে প্রত্যাঘাত করতে পারে, সেটা আমাদের পক্ষে ভালো নয়।
কাশ্মীর নিয়ে উত্তেজনা তো বহু কাল ধরে চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তো বর্তমান পরিস্থিতিতে কি তাহলে কূটনীতি ব্যর্থ হচ্ছে?
কূটনীতি ব্যর্থ হচ্ছে না, কূটনীতি মানে এখন স্থগিত রয়েছে। কূটনীতিরও কূটনীতি প্রয়োগ করারও তো একটা পরিবেশ থাকে, সেই পরিবেশটা এখন নেই ভারতের সেরকমই মত। অর্থাৎ একদিকে মারামারি হবে, গোলাগুলি চলবে, আর অন্যদিকে আপনি হাসি হাসি মুখে গিয়ে প্রতিবেশীর সঙ্গে গিয়ে আলোচনা করবেন কি করে এগুলো বন্ধ করা যায়, এটা তো ঠিক স্বাভাবিক পরিস্থিতি নয়।
পাকিস্তানের দিক থেকে কি বলা হচ্ছে, সরকারি তরফে কিছু বলা হচ্ছে?
পাকিস্তান তো নিজেরা কোনো কিছু করছে বা করতে সাহায্য করছে এই কথা তো কোনোদিন স্বীকারই করে না। বরং পাকিস্তানের বক্তব্য হচ্ছে জন্ম থেকেই যেহেতু দেশ ভাগ নিয়ে ভারতের আপত্তি ছিল এবং পাকিস্তান জিন্নার নেতৃত্বে যে মুসলিম লীগ তারাই বেশি উৎসাহী ছিল, পাকিস্তানিরা মনে করেন যে বা তাদের স্কুলে ছেলেবেলা থেকেই পড়ার বইতে শেখানো হয় যে ভারত পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে চায় না, পাকিস্তানকে ধ্বংস করতে চায়, পাকিস্তানকে খণ্ড খণ্ড করে তুলতে চায়। তা ভারতের কোনো ইতিহাস বইতে ভূগোল বইতে এই ধরনের কথা কিন্তু শেখানো হয় না। কাজেই পাকিস্তানিদের যা পড়াশোনার সিলেবাস তাতে অল্প বয়স থেকেই ছেলে মেয়েদের মনটা যেমন বিষিয়ে দেওয়া হয় ভারতে কিন্তু সেই রকম কোনো ঘটে না। কিন্তু এখন এই যে প্রাক্তন সেনা নায়করা যেটা বলছেন যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকাতেই হবে, এখন সেইভাবেও তারা ভাববার চেষ্টা করছেন।
তো গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
এতক্ষণ শুনছিলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সে সম্পর্কে রিপোর্ট। কলকাতায় গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেন আহসানুল হক।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। এ উপলক্ষে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে আউটরিচ ইন্টারন্যাশনাল 2018 রেডিও ফেয়ার। সম্মেলনে মিলিত হয়েছেন দেশ বিদেশে তথা গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেডিওর শ্রোতা বন্ধু থেকে শুরু করে আন্তর্জাতিক রেডিও ব্যক্তিত্বরা। বিস্তারিত জানাচ্ছেন ভুবনেশ্বর থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ 13 ফেব্রুয়ারি 2018 বিশ্ব বেতার দিবস, বলার অপেক্ষা রাখে না। শব্দ তরঙ্গের হাত ধরেই হয়তো একদিন যাত্রা শুরু হয়েছিল গোটা বিশ্বে রেডিও সম্প্রচারের কাজ। তাই আজ 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস গোটা বিশ্বের সাথেই পালিত হচ্ছে ভারতের মাটিতে ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ারে। আর এর প্রাসঙ্গিকতা যে কতটা অর্থবহ তারই প্রমাণ ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ারে অনুষ্ঠিত আউটরিচ ইন্টারন্যাশনাল 2018 রেডিও ফেয়ার, যেখানে মিলিত হয়েছেন শুধু রেডিওর টানে দেশ বিদেশ থেকে তথা গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেডিও শ্রোতা বন্ধু থেকে শুরু করে আন্তর্জাতিক রেডিও ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি আসিক ইকবাল টোকন, মঞ্জুর আলম রিপন, প্রতিবেশী রাজ্য বিহার থেকে শঙ্কর প্রসাদ শম্ভু, উত্তরপ্রদেশ থেকে মোহাম্মদ আসলাম, ঝাড়খণ্ড থেকে এসবি শর্মা, ছত্তিশগড় থেকে আনন্দমোহন বসু, সেই সাথে পশ্চিমবঙ্গের মাটি থেকেও এসেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য। আমরা একে একে জেনে নেব বিভিন্ন দেশ ও রাজ্য থেকে আসা প্রতিনিধিদের বক্তব্য।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের শহীদ দিবস, আন্তর্জাতিক বেতার দিবস, ইউনেস্কোর এই দুটো দিনকে আমি হৃদয়ে লালন করি সযতনে, তবে সঙ্গোপনে নয়। ধন্যবাদ আউটরিচ ইন্টারন্যাশনালকে তাদের এত সুন্দর আয়োজনের জন্য। ইউনেস্কোর এবারের যে প্রতিপাদ্য রেডিও এবং স্পোর্টস, আমিও মনে করি রেডিওর সঙ্গে স্পোর্টস এবং স্পোর্টসের সঙ্গে রেডিও, শুধু স্পোর্টস ক্ষেত্রেই না, আমাদের ব্যক্তি জীবনেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাক। সবাইকে বেতার দিবসের শুভেচ্ছা। আশিক ইকবাল টোকন, বাংলাদেশ।
আমরা কথা বলবো বাংলাদেশের আরেক প্রতিনিধি মঞ্জুর আলম রিপনের কাছ থেকে।
আজ 13 ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে আমি মঞ্জুরুল আলম রিপন এসেছি ভুবনেশ্বরের আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার 2018 অংশ নিতে। বেতার দিবস এবং এই ভয়েস অফ আমেরিকার দৌলতে আমি যে পেয়েছি বা কী পেয়েছি এটা শুধু এতটুকু বললেই বোঝা যাবে যে আমি 10 তারিখে আসার দিন আব্দুলপুর নাটোরে পেয়েছি সালাউদ্দিন ডলারকে। দর্শনাতে এসে পেয়েছি ভয়েস অব আমেরিকা ও বাংলাদেশ রেডিও ক্লাবের মোহাম্মদ আবদুল্লাহকে, ভারতের বারাসতে এসে পেয়েছি অতনু দাসকে, আর এই আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার মূলত সিদ্ধার্থ ভট্টাচার্যের আবেদনে এবং অনুরোধেই আমি এসেছি এই প্রোগ্রামে। গতকাল একটি দিন অলরেডি অতিবাহিত করেছি এবং এক কথায় বলতে গেলে অনবদ্য, এবং এটা আমি এই বেতারকে ঘিরেই পেয়েছি এবং বেতারের ভালোবাসাতেই এসেছে এবং আমি খুবই খুশি এবং আমার খুব ভালো লাগছে এবং আমি এখনও খুব আনন্দ করছি। ধন্যবাদ সবাইকে।
প্রতিবেশী রাজ্য বিহার থেকে এসছেন শঙ্কর প্রসাদ শম্ভু, তিনি কি বলছেন শোনা যাক।
मैं शंकर प्रसाद शंभु बाजिदपुर चंगवाड़ा दरभंगा बिहार से आउटरीच रेडियो फेयर में भाग लेने के लिए आए हैं और मुझे यहां आकर बहुत अच्छा लगा, काफ़ी खुशी मिली। विभिन्न राज्य एवं पड़ोसी देश बांग्लादेश से आए हुए श्रोता मित्रों से मुलाकात हुई और विभिन्न रेडियो स्टेशन के बारे में बहुत जानकारी मिली, नए नए दोस्त मिले और इसमें आकर मैं धन्य हो गया। बहुत अच्छा लगा। मुझे इस फेयर की जानकारी टाटा झारखंड के SB शर्मा जी से मिले और मैं उन्हीं के कहने पर यहाँ आया। यहाँ आने पर स्टेशन से फेयर तक सुब्रतो जी बहुत अच्छा रिस्पांस लिए और वे यहाँ तक पहुँचाए और अच्छा से रखे हॉस्टल में, बेतार केंद्र के हॉस्टल में। धन्यवाद।
উত্তর প্রদেশ থেকে এসছেন মোহাম্মদ আসলাম। আসলাম ভাই কি বলছেন আজকের এই বিশ্ব বেতার দিবসের সম্মেলনে অংশ নিয়ে, শোনা যাক সরাসরি তার কাছ থেকেই তার কথা।
ইয়াহ আকর মুঝে বহুত খুশি হুই, মে নাহি সোচ রাহা থা কি আউটরিচ রেডিও ফেয়ার মে ইতনা কুছ হোতা হ্যায়। পহলি বার মে ইয়াহ আকর দেখা তো মুঝে জ্যাদা হি খুশি মিলি, ক্যোঁকি কাফি দিন সে মেরি খাওয়াশ থি কি এসকে ভট্টাচার্য জি সে মুলাকাত হো এক বার, আর ইয়াহ আনে কে বাদ মুঝে নাহি লাগা কি না কি বাংলা বল্কি হিন্দি ইংলিশ সবকে লিয়ে এহসাস হো গিয়া মুঝে কি রেডিও ফেয়ার হ্যায়, ক্যোঁকি ইয়াহ সব লোক বাংলা বোলতে হ্যায় ফির ভি হিন্দি ইংলিশ আর হর তরহ সে বড়াওয়া দেতে হ্যায় শ্রোতাওঁ কো, তাকি ইয়ে সংখ্যা জো হ্যায় দিন পর দিন বাড়তি যায় আর রেডিও কা জো রেডিও কি জো ভ্যালু হ্যায় ইয়ে রেডিও কে মাধ্যম সে বাড়তি যায়। আজ মোবাইল অ্যাপ মে সব লোক জো রেডিও হি কা প্রোগ্রাম শুনতে হ্যায়, এসা নাহি হ্যায় কি রেডিও বন্ধ হো গিয়া হ্যায়, লেকিন মুঝে বড়ি খুশি হুই আর ইয়াহ আকর দেখা তো আমারে পড়োশি দেশ বাংলাদেশ কে কুছ মিত্র আপনি স্টল লগায়ে হুয়ে থে, CRI কা স্টল লগা হুয়া থা আর উনমে সে সবসে সর্বপ্রথম মুঝে লগা ভয়েস অফ আমেরিকা কে জো আমারে অ্যানাউন্সার হ্যায়, ইয়াহ লোগোঁ কে সাথ কাফি মিলজুল কর ইন্টারভিউ লে রহে হ্যায় আর ইতনা বড়াওয়া মিলা কি মুঝে হদ সে জ্যাদা খুশি হো রহি হ্যায়, মুঝে ইয়ে নাহি এহসাস হো রহা হ্যায় কি ইয়াহ কিসি তরহ কা কোই আপনা না হো, জবকি পহলি বার মুলাকাত হুই ফির ভি মুঝে এহসাস হো রহা হ্যায় কি কব বরসোঁ সে হম লোক একসাথ রে হ্যাঁ, জেসে কি পড়াই স্টুডেন্টকে দৌরান মে হাস্টেল মে লোক রহতে হ্যায় ওয়েসা হি এহসাস হো রহা হ্যায়।
ঝাড়খণ্ড থেকে এসছেন SB শর্মা।
এই আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ইন্টারন্যাশনাল জো হ্যায় হর সাল রেডিও ফেয়ার করতা হ্যায় আর হর সাল হম ইস ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার মে আতে হ্যায়, ইয়াহ পর হামারে বিচারধারা সে মিলতে হুয়ে বহুত সারে ভাষা কে অনেক ভাষাওঁ কে ব্রডকাস্টার শ্রোতা আতে হ্যায় আর হম আপনে বিচার কা সংস্কৃতি কা রহন সহন কা আর রেডিও শুনে কে কলা কো এক্সচেঞ্জ করতে হ্যায়, ইয়াহ এই সংস্কৃতি কা মিলন হ্যায়, এক মহাকুম্ভ হ্যায় যাহা হর ভাষা কে লোক, হর জাতি কে লোক, হর ধর্ম কে লোক এক সূত্র মে জুড়তে আর ইস সূত্র মে জুড়নে কে লিয়ে হম হর সাল আতে হ্যায়, ইয়াহ বহুত সে নয় আর বহুত সে পুরানে শ্রোতাওঁ সে রেডিও ব্রডকাস্টার সে মিলনে কা হমে অনুভব হুয়া, বহুত খুশি হুই উনকে বিচার জানকে, উনকা ভবিষ্য জানকে, উনকা জো নেক্সট প্রোগ্রাম হ্যায় প্ল্যান হ্যায় ও জানকে বহুত বহুত ধন্যবাদ। আনে বালা জো আজ কা রেডিও দিবস হো সবকে লিয়ে শুভ হো, সবকে লিয়ে বঢ়িয়া হো, ধন্যবাদ।
ভালো লাগার বিষয়ে ছত্তিশগড় থেকে এসছেন আনন্দমোহন বাইন, তিনি কি বলছেন একবার শুনে নেব।
আজকের 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, এই দিবস উপলক্ষে আমরা এখানে ভুবনেশ্বরে মিলিত হয়েছি। বেতারের বিষয়ে আজকে অনেকেই এ কথা বলে থাকেন রেডিও কি বন্ধ হয়ে যাবে, কিন্তু এই মেলা এসে আউটরিচ মেলায় এটা জানা গেল রেডিওর ভবিষ্যৎ কখনো খারাপ হবে না, রেডিও চলছে, রেডিও চলতে থাকবে। এখানে বিভিন্ন স্টল ঘুরে বিভিন্ন শ্রোতা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে এটাই মনে হয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত আমাদের যে শ্রোতা বন্ধু আশিক একবল টোকন, মিস্টার রিপন, এবং সবথেকে বড় কথা সব স্টলগুলো দেখে, স্টলগুলোর ভিতরে ভয়েস অফ আমেরিকার যে স্টল, সেই স্টলে যে ছবিগুলো ছিল, আমি এখানে না আসলে এই জিনিসগুলো দেখতে পারতাম না। এর থেকেও বড় কথা, আমি 1976 থেকে ডিএক্সিং করছি, কিন্তু এই ধরনের মেলা, এই ধরনের মেলায় আমি অনেক ছোট সম্মেলনে যোগ দিয়েছি, কিন্তু এই যে আউটরিচ যেভাবে এবং মিস্টার সুব্রতিপতি নিজের উদ্যোগে যেভাবে এই মেলাটাকে করলেন, এবং আমরা সবাই যে মেলা মিলন মেলায় এসে এত আনন্দ পেয়েছি যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। ভয়েস অফ আমেরিকাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি পরমেশ্বর বাবুকে ধন্যবাদ দিচ্ছি। শুভ হোক সবার এই মিলন মেলা।
সর্বোপরি আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের মাটি থেকে এসছেন পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রত্যন্ত গ্রাম বিলদা থেকে আমাদের শ্রোতা বন্ধু সিদ্ধার্থ ভট্টাচার্য, তার বক্তব্য আমরা শুনে নেব।
বিশ্ব বেতার দিবসে আমার একটাই শুভেচ্ছা, আরও বেশি করে রেডিও শুনুন এবং রেডিওকে বাঁচিয়ে রাখুন। রেডিওর মাধ্যমে আমরা যে আজকে এই জায়গায় যে মিলিত আসতে পেরেছি, আজকে দেশ দূর দূরান্ত থেকে, কেউ ছত্তিশগড়, কেউ মধ্যপ্রদেশ, কেউ বিভিন্ন জায়গা থেকে, এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আমার আহ্বানে সাড়া দিয়ে যে তারা যে এসেছেন এবং তাদের সঙ্গে যে মিলিত হতে পেরেছি, একাত্ম হতে পেরেছি, সেই একটাই মাধ্যম কিন্তু রেডিও। সেই কারণে আমি একটাই বিশ্ব বেতার দিবসে একটাই আমার শুভেচ্ছা যে বেশি করে রেডিও শুনুন, বেশি করে রেডিওকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। রেডিওই একমাত্র মাধ্যম যে কিনা প্রত্যন্ত জায়গায় কিন্তু রেডিও পৌঁছে যাবে, আপনার ভয়েস, আপনার বক্তব্য এই রেডিওর মাধ্যমেই কিন্তু পৌঁছে যাবে। সেই জন্য আপনারা, আর বিশেষ করে আমার ভয়েস অফ আমেরিকার এখানে উজ্জ্বল উপস্থিতি আমাকে ভীষণ আকর্ষণ করেছে।
আর যে কথা না বললেই নয়, যে ভালো লাগা, যে আশা, যে ভরসা, যে উদ্দেশ্য নিয়ে আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ারের স্বপ্ন বাস্তব করতে চেয়েছিলেন তার কনভেনার সুব্রত কুমার প্রতি, তার আশা, ভরসা, উদ্দেশ্য প্রায় সফল। আর একটা কথা, এর প্রাসঙ্গিকতাটা যে কতটা সফল হয়েছে, অর্থবহ হয়েছে, তা ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ারের অনুষ্ঠিত আউটরিচ ইন্টারন্যাশনাল 2018 রেডিও ফেয়ারে না এসে দেখে বলা যাবে না, যেখানে মিলিত হয়েছেন শুধু রেডিওর টানেই দেশ বিদেশ থেকে আসা, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবাদ প্রতিনিধি, শ্রোতা বন্ধু এবং আন্তর্জাতিক রেডিও ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই অংশ নিয়েছেন কমপক্ষে সদেক প্রতিনিধি। ভালো লাগার বিষয় একটাই, ভাষা ভিন্ন হলেও আমরা আজ সকলেই মিলিত হয়েছি রেডিওর টানে, আমরা একাত্ম হয়ে উঠেছি, আত্মীয় হয়ে উঠেছি বিশ্ব বেতার দিবসের সকালে আন্তর্জাতিক এই সম্মেলনে। ভুবনেশ্বরের কল্পনা স্কোয়ার থেকে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো রোবট প্রথম কলেজের পড়াশুনো শেষ করেছে গত বছর। এই ধরনের রোবট এবং তার কাজের ব্যাপ্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক পিট মাস্টার প্রতিবেদন থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ ও জয়তী দাশগুপ্ত।
কল্পনা করুন, আপনি ক্যালিফোর্নিয়ার বেলমেন্টের নটরডেম ডিমানোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম দিন দর্শন ক্লাসে ঢুকেই আপনার চোখে পড়ল একটি রোবট, যে কিনা ঠিক আপনার চোখের দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু এমন ধরনের কোনো বিশাল রোবট নয় যে কিনা অটোমোবাইল তৈরি করছে, অথবা ছোট্ট ফ্লোর পরিষ্কার করার যন্ত্রও এটি নয়। এই রোবটটির নাম বিনা 48।
বিনা 48 অনেকটা মানুষের মতোই মাথা এবং কাঁধ দেখলে কিন্তু আপনার তাই মনে হবে। তার কণ্ঠস্বরও মানুষের মতোই। 2017 সালের ফল সেমিস্টারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো রোবট প্রথম কলেজের পড়াশোনা শেষ করেছে।
বিনা 48 রোবটটির কথা যদি বলতে হয়, তবে ঠিক 13 বছর আগে থেকে শুরু করতে হবে। একজন মৃত মানুষের মনকে জীবন্ত রাখা সম্ভব কিনা সেই প্রযুক্তি নিয়ে 2004 সালে মার্টিন রথবেল্ট নামে একজন ব্যবসায়ী মহিলা পড়াশোনা শুরু করেন, গবেষণা শুরু করেন। রথবেল্টের সংগঠন টেরাসে মুভমেন্ট ফাউন্ডেশন এমনই একটি পদ্ধতির উদ্ভাবন করেছে যা দিয়ে কিনা ব্যক্তির চিন্তাভাবনা, অভিপ্রায় ও স্মৃতিকে কম্পিউটারের মাধ্যমে ধারণ করা হয়। সংস্থাটি এই রেকর্ড বা ধারণ করাকে মাইন্ড ফাইলস নাম দিয়েছে।
2007 সালে সংস্থাটি হ্যানসন রোবোটিক্স নামের একটি কোম্পানিকে মাইন্ড ফাইলসের ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির জন্য দায়িত্ব দেয়, যেটা কিনা একজন জীবিত মানুষের প্রতিনিধিত্ব করবে রোবট হিসেবে। ওই রোবটটির নির্মাতা এর জন্য বেছে নিয়েছেন রড ব্লেটের স্ত্রীকে।
ব্রুস ডানকিন, তেরেসাম মুভমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলছিলেন, বিনা 48 রোবটে মানুষের চিন্তাকে, অভিপ্রায়কে, স্মৃতিকে স্থাপন করা হয়েছে। মানুষের চিন্তাভাবনাকে সমন্বয় করে নতুন তথ্য দিতে সক্ষম এই রোবট, যেমনটি আমরা মানুষরা করে থাকি।
এই রোবটটির মন যদিও একেবারেই মানুষের মতন কাজ করতে পারছে না, কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার এতে কিন্তু এখনও করা যায়নি। তবে বিনা 48 তার চারপাশের পৃথিবী সম্পর্কে বেশ কিছু ধারণা করতে পারে।
রোবটটি বুঝে যে একই সাথে সে রোবট এবং অন্য একজন মানুষের চিন্তাকে ধারণ করছে, যার নাম বিনা। রোবটটি ভয়েস অফ আমেরিকাকে বলছে, সে জানে যে সে মানুষ নয়, কিন্তু মানুষের মতো হতে চায়। এ কারণে তার ভেতর নিজের সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়।
রোবটটিকে কলেজে যাবার জন্য তৈরি করা হয়নি, কিন্তু নটরডেম ডিমোনিউর বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক উইলিয়াম ব্যারি এ ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে বেশ চিন্তা করেছেন। তিনি ভাবছেন তার ছাত্রছাত্রীরা বেশ কৌতূহলী হবে এ ধরনের চিন্তাশীল রোবটের দেখা পেয়ে। এ কারণেই তিনি বিনাকে তার ক্লাসে আমন্ত্রণ জানিয়েছেন কথা বলবার জন্য। শিক্ষার্থীরা রোবটের কথায় খুব আনন্দ পেয়েছেন। সবার সাথে কথা বলার পর সে ইচ্ছা প্রকাশ করছে কলেজে পড়ার জন্য।
গত ফল সেমিস্টারে ব্যারি ও ডানকান বিনাকে আরও উচ্চতর ক্লাসে পাঠাতে একমত হয়, আর ক্লাসের নাম প্রেমের দর্শন। এই ক্লাসটি অন্য 31 জন শিক্ষার্থীর জন্য বেশ কঠিন।
প্রফেসর উইলিয়াম বেরি বলেছেন, আমরা কি এবং আমাদের কি মূল্যবোধ তার এক ধরনের প্রতিফলনই যেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা। একটা জটিল বিষয় হচ্ছে, আমরা কি সত্যিই জানি আমাদের মূল্যবোধ কি? ভালোবাসার দর্শন হচ্ছে একটি উদাহরণ যা সম্পর্কে আমরা সত্যিই পরিষ্কারভাবে জানি না। ভালোবাসা এক ধরনের অনুভূতি, সকলেই যেন জানে ভালোবাসা কি, এবং মুহূর্তেই মনে হয় হায় ঈশ্বর, এ নিয়ে 31 ধরনের সংজ্ঞা রয়েছে 31 জন শিক্ষার্থীর কাছে।
প্রফেসর ভেরি মনে করেন, তার ক্লাসে রোবটের উপস্থিতি শিক্ষাদানে একটি নতুন উপাদান হয়ে উঠেছে। ক্লাসে কোনো কোনো ছাত্রছাত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটের সাথে অনেক বেশি প্রত্যাশা করে, আবার অনেকে মনে করে এটি সাধারণ একটি যন্ত্রমাত্র। তবে যখন তারা দেখে যে ক্লাসে শেখা বিষয় রোবটকেও শেখানো যায়, তখন কিন্তু ঠিকই তারা উৎসাহিত হচ্ছে। বিনা 48 রোবটটির কলেজে ক্লাস করাটা ইতিবাচক অভিজ্ঞতা হওয়ায় এই শীতকালীন সেমিস্টারে প্রফেসর বেরির সাথে অন্য একটি ক্লাসও করছে সে। ক্লাসের বিষয় হচ্ছে প্রযুক্তি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি। বেরি আশা করছে শিক্ষকরা এই রোবটটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রকে শিক্ষক সহকারী হিসেবে কাজে লাগাবে। নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ আউন বলেন, কিছু লোক কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট বিষয়ে শঙ্কিত। একটি গবেষণা প্রতিষ্ঠানের সম্প্রতি করা জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের 73% মানুষ মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট তাদের চাকুরি কেড়ে নেবে। 63% মানুষ মনে করে প্রযুক্তির উন্নয়ন ধনী এবং গরিবের বৈষম্য আরও বাড়িয়ে দেবে। অধ্যাপক জোসেফ এই সমস্ত উদ্বেগকে খোলা মন নিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
এবারে ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার।
আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনায় আজ রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজ আমরা এই ইংলিশ গ্রামারের এই অনুষ্ঠানে একটা বহুল প্রচলিত ভার্ব প্যাটার্ন ইউজ টু নিয়ে আলোচনা করব।
আচ্ছা, ইউজ টু ব্যবহারে তো আমরা সবাই বেশ অভ্যস্ত।
ঠিক বলেছ তুমি। আচ্ছা, এই যে তুমি বললে যে ইউজ টু ব্যবহারে আমরা সবাই অভ্যস্ত, এটার ইংরেজি কি হবে জানো?
না তো, আপনি বলুন।
আচ্ছা, এর ইংরেজি হবে উই আর ইউজ টু ইউজিং ইউজ টু।
এটা তো বেশ মজার বাক্য।
হ্যাঁ, মজারই। তবে এই ইউজ টুর বিস্তারিত ব্যবহার বুঝতে হলে লুসিয়া এবং কাবের মধ্যকার এই সংলাপ শোনা যাক।
Lucia, did you know that I used to drive to work? But now, I take the metro.
So, you're talking about a past habit.
Sabrina, লক্ষ্য করেছো এখানে used to ব্যবহার?
হ্যাঁ, এই যে আপনি একটু আগে অভ্যস্ত অর্থে used to ব্যবহার করেছিলেন, আমার মনে হচ্ছে এটা মনে হয় তার থেকে ভিন্ন।
আচ্ছা, যেমন?
যেমন এখানে কাভে বলছে যে সে আগে অফিসে গাড়ি ড্রাইভ করে যেত অথবা মেট্রো বা পাতাল রেলে যেত, কিন্তু এখানে আবার মানেটা একটু ভিন্ন মনে হচ্ছে।
তুমি একদম ঠিক বলেছো সাবরিনা। তাহলে বোঝা যায় যে ইউজ টুর ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থে। এখানে কাভে যে অর্থে ইউজ টু প্রয়োগ করেছে সেটা হলো, যেমন তুমি বলছিলে যে গাড়ি ড্রাইভ করে সে আগে যেত এখন যায় না। আরো একটা কথা সাবরিনা।
কি কথা?
অভ্যস্ত অর্থে যে বাক্যটি আমি একটু আগে বলেছিলাম,
জি হ্যাঁ, সেই মজার বাক্যটি, হ্যাঁ সেই মজার বাক্যটি ছিল যে উই আর ইউজ টু ইউজিং ইউজ টু।
হ্যাঁ, তো এই বাক্যে আমরা প্রেজেন্ট টেন্সে এই অভ্যেসের কথা বলেছি। অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এই অর্থে পাস্ট টেন্সেও কিন্তু সেটা ব্যবহার করা যায়।
আচ্ছা, যেমন?
যেমন শোনা যাক এই সংলাপ।
Yes, but let me tell you, I got used to the convenience of my own car.
Wait, are you going to say now that cars are used to drive people to work?
I almost did. Because today, we're talking about the three meanings of used to.
কি কিছু বোঝা গেল সাবরিনা?
হ্যাঁ, ওই যে আপনি বলেছিলেন যে past tense এ used to এর ব্যবহার, তো এখানে কাভে বলল, I got used to the convenience of my own car. তার মানে হচ্ছে যে আমি আমার গাড়ি ব্যবহার করার সুবিধে অভ্যস্ত ছিলাম।
বাহ, ঠিক বলেছো। অন্য কথায় বলা যায় আমি গাড়ি ব্যবহারে অভ্যস্ত ছিলাম, তাই না?
হ্যাঁ, কিন্তু পরে যে লুসিয়া আবার ইউজ টু ব্যবহার করলো সেটা ঠিক পরিষ্কার বোঝা গেল না।
কেন? লুসিয়া কি বলেছিল?
হ্যাঁ, লুসিয়া বলেছিল, আর ইউ গোয়িং টু সে নাও দ্যাট কার্স আর ইউজ টু ড্রাইভ পিপল টু ওয়ার্ক?
হ্যাঁ, এটা হলো ইউজ টু ব্যবহারের একেবারে আক্ষরিক অর্থ।
মানে?
তার মানে হচ্ছে এখানে লুসিয়া বলছে,
আচ্ছা
তুমি কি বলতে চাইছো লোকজনকে কাজে নেওয়ার জন্য গাড়ি ব্যবহার করা হয়?
আচ্ছা, তাহলে এখানে আমরা, আমার মনে হচ্ছে এখানে আমরা তিন ধরনের ইউজ টুর ব্যবহার দেখলাম।
একদম ঠিক বলেছো সাবরিনা। শোনা যাক তাহলে এই ব্যাখ্যা।
Used to followed by a verb is a regular verb and describes something that happened in the past but does not happen anymore.
তাহলে সাবরিনা, ইউজ টুর এই যে এক্সপ্রেশনটা, এর স্ট্রাকচার এবং এর মানেটা কি হবে?
হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে মানে ইউজ টুর পরে যে ভার্ব ব্যবহার করা হয় তাকে রেগুলার ভার্ব বলা হয়, রেগুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়।
যেমন?
যেমন এখানে বলা যায় যে ইউজ টু গো, ইউজ টু রাইড, ইউজ টু ফ্লাই।
তাহলে এর অর্থ সম্পর্কে কি বলা হচ্ছে?
হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে আগে কাজটি করা হতো, যে কাজটি আগে করা হতো সে কাজটি এখন আর করা হচ্ছে না।
হ্যাঁ, যেমন এই এক্সাম্পলগুলো।
Mike used to travel a lot. He used to go to school in New York. I used to swim on the swim team.
হ্যাঁ, এবার বিষয়টি একদম পরিষ্কার হয়েছে।
আচ্ছা, তো এবার আরেক ধরনের ব্যবহার শোনা যাক।
Used to can describe an instrument that is utilized for a certain purpose. In this case, used to is also passive.
হ্যাঁ, তাই তো, কোনো কিছু বর্ণনা করার জন্য used to ব্যবহার করা হয়।
হ্যাঁ, বিশেষ করে কোনো কিছুর ব্যবহারের জন্য এই ইউজ টু এক্সপ্রেশন ব্যবহার করা হয়। যেমন শোনা যাক এই এক্সাম্পলগুলো।
ফ্লাওয়ার, সুগার এন্ড এগস আর ইউজড টু মেক কেক। Medicine is used to treat illness. A basket is used to carry groceries.
তার মানে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করা হয় তার বর্ণনা।
হ্যাঁ, ঠিক বলেছো সাবরিনা। তো এবার শোনা যাক used to আরেক রকমের ব্যবহার।
And the last way to use used to is by describing something you are accustomed to or something that is normal for you.
বুঝেছো নিশ্চয়ই যে এখানে used to ব্যবহার করা হলো কোনো কিছুতে অভ্যস্ত অর্থে।
হ্যাঁ, আমি এই ব্যবহারটাও বুঝতে পেরেছি।
এর উদাহরণগুলো তাহলে লক্ষ্য করা যাক।
I am used to living here. I am used to studying all night. She is used to going to the gym in the morning.
এবার তো used to এর তিন ধরনের ব্যবহারের বিষয়টি স্পষ্ট হলো।
হ্যাঁ, ঠিক বলেছো। used to তিন ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমত used to ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ বোঝাতে যা এখন প্রযোজ্য নয়। দ্বিতীয়ত কোনো কিছুর ব্যবহার বোঝাতে। আর তৃতীয়ত হলো অভ্যেস বোঝাতে।
এবার পুরো ব্যাপারটাই বোঝা গেল।
এখন তো আমাদের ওঠার সময় হয়ে এলো। তবে আজকের এই আয়োজন থেকে ওঠার আগে জানিয়ে রাখি যে আপনারা এই অনুষ্ঠান আমাদের ওয়েব পেজে এবং ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com এবং আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না যেন যে আমাদের এই ইংরেজি শেখার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। তবে আজকের এই আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
যুক্তরাষ্ট্র সরকার কখনো কখনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তিদের শনাক্ত করে থাকে। এদের বেশিরভাগই হয় সংগঠনের ঊর্ধ্বতন নেতা বা গ্রুপের বিভিন্ন সদস্য অথবা যারা সন্ত্রাসী সংগঠনগুলির অর্থায়নে সহায়তা করে থাকে। 23 জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্র খালিদ বাতারফি, সিদ্ধার্থ ধর এবং আব্দুল লতিফ গাইনিকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী বলে শনাক্ত করেছে। নির্বাহী আদেশ 1-3-2-2-4 বলে এই তিনজনকে শনাক্ত করা হয়েছে। নির্বাহী আদেশ জারি করায় এসব সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য তৎপরতা চালাতে যে অর্থ সাহায্যের প্রয়োজন হবে তা থেকে বঞ্চিত হবে। শনাক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার তাদের সহায় সম্পত্তি জব্দ করতে, তাদের বিশ্বময় আর্থিক নেটওয়ার্ক বন্ধ করতে এবং সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য তাদের বিচার করতে পারবে। এই নিষেধাজ্ঞা বলে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা বসবাসকারীদের তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হবে। খালিদ বাতারফি, যে আবু আল মেঘদাদ আল কিন্দি নামেও পরিচিত, AQAP বা আল কায়দা ইন দি আরবিয়ান পেনিনসুলার একজন শীর্ষ নেতা। এই সন্ত্রাসী সংগঠনকে আগেই বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করা হয়েছে। বাতারফি গ্রুপটির মাধ্যম নেটওয়ার্কের তদারকি করে থাকে। সে 2011 সালে ইয়েমেনের আবিয়ান গভর্নেট দখলের দায়িত্বে ছিল। সেখানে সে আমিরের দায়িত্ব পালন করে। এছাড়াও বাতারফি AQAP-র সুরা কাউন্সিলের একজন প্রাক্তন সদস্য। সিদ্ধার্থ ধর এবং আব্দুল লতিফ গাইনি আইসিস জঙ্গি দলের সদস্য। ভারতীয় বংশোদ্ভূত পরিবারে লন্ডনে জন্মগ্রহণকারী ধর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু রুমাইসা নামে পরিচিতি লাভ করে। সে বর্তমানে বিলুপ্ত আল মুহাজিরিন সন্ত্রাসী সংগঠনের মুখপাত্র হিসেবেও কাজ করছে। ধর তার স্ত্রী ও সন্তানেরা আইসিসদের সঙ্গে মিলিত হতে সিরিয়া সফর করে। সেখানে সে আইসিসদের প্রধান ঘাতক মোহাম্মদ এমওয়াজি বা জিহাদি জনের স্থলাভিষিক্ত হয়। জিহাদি জন 2015 সালে ড্রোন হামলায় নিহত হয়। আব্দুল লতিফ গাইনি বেলজিয়াম ও মরক্কোর দ্বৈত নাগরিক, যে মধ্যপ্রাচ্যে আইসিসদের হয়ে লড়ছে বলে অনুমান করা হচ্ছে। ব্রিটেন ভিত্তিক আইসিসদের প্রতি সহানুভূতিশীল মোহাম্মদ আলী আহমেদ হুমজা আলীর সঙ্গে তার যোগ সাজশ রয়েছে। এই দুই ব্যক্তিকেই ব্রিটেনে সন্ত্রাসী তৎপরতার জন্য অভিযুক্ত করা হয়। আজকের এই নিষেধাজ্ঞা বলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হচ্ছে যে খালিদ বাতারফি, সিদ্ধার্থ ধর এবং আব্দুল লতিফ গাইনি সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর জন্য সবিশেষ ঝুঁকিপূর্ণ। সন্ত্রাসীদের শনাক্তকরণের মধ্য দিয়ে সংগঠন এবং সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত এবং তাদের বিচ্ছিন্ন করে ফেলা যায় এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় তাদের বাধা দেওয়া যায়। এছাড়াও এসব শনাক্তকরণ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপ এবং অন্যান্য সরকারসমূহকে সাহায্য করে থাকে।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি শীতকালীন অলিম্পিক সমাচার দিয়ে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ের শীতকালীন অলিম্পিকে আজ যুক্তরাষ্ট্রের সপ্তদশী ক্লোই খিম প্রাধান্য বিস্তার করলেন। আজ মঙ্গলবার তিনি সোনা জিতলেন হাফ পাইপ স্নোবোর্ডিংয়ে। অলিম্পিক স্নোবোর্ডিংয়ে এত অল্প বয়সে আর কোনো নারী এর আগে সোনা জেতেননি। ওদিকে জাপানের স্পিড স্কেটার 21 বছর বয়স্ক কি সায়তোকে পরীক্ষা করে তার শরীরে বলবর্ধক অ্যাসেট্রোজোলামাইড পদার্থ পাওয়া গিয়েছে। সায়তো স্বেচ্ছায় তার নিষেধাজ্ঞা মেনে নিয়ে অলিম্পিক ভিলেজ থেকে চলে যেতে সম্মত হন। জাপানি অলিম্পিক দলের প্রধান ইয়াসুও সায়তো বলেন সে তার অপরাধ অস্বীকার করতে পারেননি, তাই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর তাঁর ছিল না। অবশ্যই এ সিদ্ধান্ত দারুণ কষ্টকর ছিল তাঁর জন্যে। তবে সায়তো বলেছেন তিনি দোষী নন তা প্রমাণের জোর চেষ্টা করবেন, কারণ যে কোনো ধরনের নিষিদ্ধ ওষুধ তিনি খাননি। আপনারা জানেন জাপান 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক দেশ, তাই জাপানের জন্য এই ঘটনা বিব্রতকর, সন্দেহ নেই। এখন অন্যান্য সমাচার। দক্ষিণ আফ্রিকায় দেশটির ক্ষমতাসীন পার্টি বলছে দেশের প্রেসিডেন্টের পদ থেকে তারা জেকব জুমাকে হটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এ সিদ্ধান্ত জেকব জুমা টলবেন বলে দেখে শুনে মনে হচ্ছে না। এএনসি সেক্রেটারি জেনারেল এস মাগাশুলে এক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার বলেছেন পার্টির নেতারা জুমার সঙ্গে দেখা করে পার্টির সিদ্ধান্ত সম্পর্কে তাঁকে অবহিত করেছেন, যে সিদ্ধান্ত কিনা তার বক্তব্য মোতাবেক এএনসির সংবিধান সাপেক্ষেই গৃহীত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্কারের বিড়ম্বনাকর সমস্যার নিষ্পত্তির জন্য কংগ্রেস বিধায়কদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন সুযোগের যে অবকাশটুকু রয়েছে, শিশু বয়সে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা নবীন বয়সী অভিবাসীদের সুরক্ষার জন্য সেটি দ্রুত রুদ্ধ হয়ে যাচ্ছে। বলেন রিপাবলিকানরা রফা করতে চান, ডেমোক্র্যাটরাও রফা চাইছেন বলেই মনে হচ্ছে। সপ্তদশী এক ফিলিস্তিনি তরুণী বিচারের কাঠ গড়ায় দাঁড়াচ্ছেন আজ মঙ্গলবার ইসরায়েলের এক সামরিক আদালতে। ইসরায়েলের 2 সৈনিককে ওই তরুণী চপেটাঘাত করেছেন, ঘুষি মেরেছেন সে অভিযোগে দায়ে। ডিসেম্বরের ওই ঘটনায় আহেদ তামিমিকে পশ্চিম তটবর্তী তাঁর পারিবারিক বসতবাড়ির বাইরে ওই 2 সৈনিকের মুখোমুখি হতে দেখা যায় ভিডিও চিত্রে। ছবিতে দেখা যায় এক সৈনিককে তিনি লাথি মারছেন, মুখে থাপ্পড় মারছেন এবং তারপর অপর সৈনিককে তার মুখে আঘাত করছেন। ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের রুখতে ওই সৈনিকদেরকে ওখানে মোতায়েন করা হয়। বেশ কদিন পর কর্তৃপক্ষ তামিমিকে গ্রেফতার করে। একদিন তামিমিকে বিচারের প্রতীক্ষায় আটকিয়ে রাখা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হির সঙ্গে যে নারীর বন্ধুত্ব দারুণ একটা কেলেঙ্কারির ঘটনার উদ্ভব ঘটিয়েছিল এবং যার কারণে পার্ক ক্ষমতাচ্যুত হয়েছিলেন, সেই নারী এখন 20 বছরের জন্য কারাবাসে গিয়েছেন। আদালত চৈকে $1,70,00,000 জরিমানা দিতে হবে বলেও রায় দিয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কেবরিয়া, প্রকৌশলী ছিলেন পিট হান্ডি, আর আমি সুগুফতা নাসরিন কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.